ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে ১৯০ মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ, ম্যারিল্যান্ডে নিজ বাসভবন থেকেই। চীন ও যুক্তরাষ্ট্র ক্রমশই শীতল যুদ্ধের দিকে এগুচ্ছে এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে চীনের উত্থান যুক্তরাষ্ট্রের জন্য কোনো ইতিবাচক অগ্রগতি নয়। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এই মন্তব্য করে তিনি বলেন, তিনি হংকং স্বায়ত্তশাসন আইন স্বাক্ষর করেছেন এবং একটি নির্বাহী আদেশ জারি করেছেন, যার ফলে হংকংকে দেয়া যুক্তরাষ্ট্রের বিশেষ বাণিজ্যিক সুবিধে বিলুপ্ত করা হয়েছে। ট্রাম্প ওই আদেশ সম্পর্কে বলেন, হংকংকে এখন থেকে মূল চীনা ভূখণ্ডের মতোই দেখা হবে। এই আইনে হংকংয়ের স্বায়ত্তশাসন সরিয়ে নেয়ার কর্মকাণ্ডের জন্য দায়ী চীনের সঙ্গে সম্পৃক্ত লোকজন, প্রতিষ্ঠান, বিশেষত আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। একজন সংবাদদাতার প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে খুব শিগগিরই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা তার নেই। এই মন্তব্যগুলো এমন এক সময় এলো যখন সিনজিয়াংয়ে সংখ্যালঘুদের উপর চীনের দমন নিপীড়নের জন্য চীনের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আমেরিকান প্রযুক্তি থেকে চীনা কোম্পানিগুলোকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রেসিডেন্ট গতকাল রোজ গার্ডেনে তার বক্তব্যের বেশিরভাগ অংশেই এবছরের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমালোচনা করেন। তিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনকে বারাক ওবামা প্রশাসনের সময় চীন এবং অন্যান্য বিষয়ে ভ্রান্ত পদক্ষেপ নেওয়ার জন্য দোষারোপ করেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে এবং আগামী দশকের মাঝামাঝি নাগাদ বৈদ্যুতিক জ্বালানি থেকে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনতে ২,০০০ কোটি ডলার খরচ করার প্রস্তাব দিয়েছেন। ডেমোক্রেটিক দলের এই সম্ভাব্য প্রার্থী বলছেন, মঙ্গলবার প্রকাশিত জলবায়ু সংক্রান্ত তাঁর এই পরিকল্পনায় চাকরি সৃষ্টিরও পরিকল্পনা রয়েছে এবং এতে জ্বালানি সাশ্রয়কারী ভবন ও বৈদ্যুতিক গাড়ি চালুর মাধ্যমে দেশের অবকাঠামোকে হালনাগাদ করে তোলার উপর জোর দেওয়া হবে। বাইডেন বলেন, আগামী দশকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জলবায়ু সংকট। এটি যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তা হবে আমাদের এই গ্রহের স্বাস্থ্যের প্রতি এবং আমাদের অস্তিত্বের প্রতি সবচেয়ে বড় হুমকি। বাইডেনের পরিকল্পনার মধ্যে রয়েছে বিদ্যুৎ চালিত যানবাহন তৈরিতে যুক্তরাষ্ট্রের গাড়ি তৈরির কারখানাগুলোকে বড় রকমের প্রণোদনা প্রদান। বাইডেনের এই পরিকল্পনায় অনেক কাজের সুযোগ সৃষ্টি হবে এবং পরিচ্ছন্ন জ্বালানি সমন্বিত অবকাঠামোর জন্য সুযোগ সুবিধাবিহীন সম্প্রদায়ের জন্য ব্যয় করা হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
করোনার ভুয়া সার্টিফিকেট প্রদানকারী বাংলাদেশের রিজন গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে র‍্যাব ভারতে পালিয়ে যাবার সময় আটক করেছে। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর কাছে।
করোনার ভুয়া প্রশংসাপত্র তৈরির কারিগর রিজন গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম এখন র‍্যাবের জালে। র‍্যাব বলছে, ভুরকা পরে শাহেদ ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন। এক সপ্তাহ আত্মগোপনে থাকার পর বুধবার ভোরের দিকে নৌকায় করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে শাহেদ পালানোর চেষ্টা করছিলেন। র‍্যাব তখনই তার গতি রোধ করে, পরে তাকে বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। তার কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। তাকে নিয়ে উত্তরায় এক অভিযান শেষে কিছু জাল টাকাও পাওয়া যায়।
তিনি একজন প্রতারক এবং ধুরন্ধর প্রকৃতির লোক। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাথে উনি গিয়ে ছবি উঠিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ঠিক সেভাবে বিভিন্ন কৌশল সে বিভিন্ন সময় অবলম্বন করে।
করোনার সার্টিফিকেট জাল করে শাহেদ এখন দেশ বিদেশে আলোচনায়। ইতালি, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানে ভুয়া সার্টিফিকেট নিয়ে অনেক বাংলাদেশি হেনস্থার শিকার হয়েছেন। পরিণতিতে এসব দেশে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়েছে। হঠাৎ করে শাহেদ করিমের উত্থান হয়নি। অনেকদিন ধরে শাহেদ দু নম্বরই ব্যবসার সঙ্গে যুক্ত। রিজেন্ট হাসপাতাল ছিল এই ব্যবসার একটি সাইনবোর্ড। তদন্তে বেরিয়ে আসছে কীভাবে এই হাসপাতালে হাজার হাজার ভুয়া করোনার সার্টিফিকেট তৈরি করা হতো। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক ব্যবসা বাগিয়ে নিয়েছেন শাহেদ। ভিআইপি না হয়েও পতাকা স্ট্যান্ডওয়ালা গাড়িতে সাইরেন বাজিয়ে চলাফেরা করতেন। টেলিভিশন টকশোতে তিনি ছিলেন সরব, নিজেকে আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য বলে পরিচয় দিতেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শাহেদ একজন প্রতারক, সবসময় ব্যস্ত থাকত প্রতারণার ফাঁক ফোকর তৈরি করতে। টেলিভিশন টকশোতে গিয়ে নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করেছিল, এটা ছিল তার প্রতারণার এক কৌশল। স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে দলীয় কমিটিতে শাহেদদের মতো প্রতারকরা যাতে স্থান না পায় সেদিকে নজর রাখার তাগিদ দেন। ওদিকে করোনা সংক্রমণ রোধে ঈদের আগে ও পরে 9 দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ সময় পণ্য ও কোরবানির পশু পরিবহন করা যাবে। সর্বশেষ গত 24 ঘন্টায় মারা গেছেন 33 জন, নতুন শনাক্ত হয়েছেন 3,533 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অযোধ্যা রাম জন্মভূমিকে নিয়ে নতুন করে আরেক বিতর্ক দেখা দিয়েছে। বৌদ্ধদের একটি সংগঠন এখন দাবি করে বসেছে যে রাম জন্মভূমি আসলে বৌদ্ধ তীর্থস্থান এবং অযোধ্যার আগে ছিল বৌদ্ধদের পবিত্র শহর সাকেত। আরও জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
অযোধ্যা রাম জন্মভূমিকে নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। হঠাৎ করে বৌদ্ধদের একটি সংগঠন দাবি করে বসেছে রাম জন্মভূমি আসলে বৌদ্ধ তীর্থস্থান এবং অযোধ্যা আগে ছিল বৌদ্ধদের পবিত্র শহর সাকেত। ওদের দাবি, সেখানে বহুদিন আগে বৌদ্ধ সন্ন্যাসীদের মঠ, যাকে বিহার বলা হয়, তাই ছিল। বিদেশ থেকে আসা মুসলমানদের আগ্রাসী অভিযানের ফলে সেই বিহার ধ্বংস হয়ে যায়, তবে তার বেশ কিছু চিহ্ন ওইখানে আছে বলে বৌদ্ধরা দাবি জানিয়েছেন। বিহারের পূর্ব চম্পারণ জেলা থেকে কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী গতকাল উত্তরপ্রদেশের অযোধ্যায় গিয়ে হাজির হন এবং তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে অযোধ্যার জেলাশাসকের অফিসের সামনে তাঁরা অনশনে বসে পড়েন। তাঁদের দাবি হলো, অযোধ্যার রাম জন্মভূমিতে রামের মন্দির বানানোর জন্য জমি তৈরি করতে গিয়ে সেখানে যেসব জিনিসপত্র পাওয়া গিয়েছে আসলে তা বৌদ্ধ সংস্কৃতির ধারক। সেগুলো যাতে সরিয়ে ফেলা না হয় তার জন্য সর্বসম্মুখে সেগুলো দেখানোর ব্যবস্থা করা হোক, অবিলম্বে রাম মন্দির তৈরির কাজ স্থগিত রাখা হোক, আর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর তত্ত্বাবধানে রাম জন্মভূমি স্থলে খনন কার্য চালানো হোক। বৌদ্ধ সংগঠনটির বক্তব্য, তারা প্রশাসনকে 1 মাস সময় দিচ্ছেন, 1 মাসের মধ্যে এই দাবি অনুযায়ী কাজ না হলে এবং ইউনেস্কোর তত্ত্বাবধানে খনন কার্য শুরু না হলে তারা আবার জোরদার আন্দোলনে নামবেন। ফৈজাবাদ থানার পুলিশ তাদের বুঝিয়ে শুনিয়ে অনশন থেকে নিবৃত্ত করেছে এবং তাদের দাবিপত্র দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন পরীক্ষামূলকভাবে তৈরি করোনা ভাইরাসের একটি টিকা চলমান গবেষণার এই একেবারে প্রথম দিকে রোগ নিরোধ ইতিবাচক সংকেত দিচ্ছে। এই সম্ভাব্য নতুন টিকাটি তৈরি করেছে একটি জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না এবং এটি যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক ব্যাধি ইনস্টিটিউটের গবেষকরা পরীক্ষা করে দেখছেন। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে গতকাল প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে গবেষকরা 18 থেকে 55 বছর বয়সী 45 জন স্বেচ্ছা সেবিকে পরীক্ষামূলকভাবে 2 ডোজ টিকা দেন। গবেষকরা বলছেন এরা কেউই কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখাননি, তবে অর্ধেকেরও বেশি জন সামান্য কিংবা মাঝারি ধরনের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন, যেমন ক্লান্তিবোধ, মাথা ব্যথা, শীত বোধ করা এবং ওই টিকার স্থানে ব্যথা বোধ করা। মানুষের উপর এই প্রথম পরীক্ষা করা টিকার উদ্দেশ্যই ছিল এটা দেখা যে কতখানি ডোজ নিরাপদ হবে এবং রোগ প্রতিরোধ সৃষ্টি করতে পারবে। এদিকে বিশ্বের আরও অনেক শহরে এই রোগ সংক্রমণ আবার মাথাচাড়া দিয়ে ওঠার কারণে বিধিনিষেধ নতুন করে আরোপ করা হচ্ছে। ভারতে এখন করোনা ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা বিশ্বের তৃতীয়। সেখানে 9,30,000 লোক সংক্রমিত হয়েছেন এবং এদের মধ্যে মারা গেছেন 24,300 জন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে বাংলাদেশের গার্মেন্ট শিল্প খাত গভীর ঝুঁকি এবং সংকটের মধ্যে রয়েছে। প্রধানত করোনার কারণে গত অর্থবছরে অর্থাৎ 2019-20 অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় এই খাতে $1,000 কোটি কম রপ্তানি হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $3,800 কোটি, অথচ আয় হয়েছে $2,790 কোটি মতো। অন্যদিকে 2018-19 অর্থবছরের তুলনায় গত অর্থবছরে এই খাতে রপ্তানি কমেছে $600 কোটি। গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে করোনা মহামারীর আগে 2021 সাল নাগাদ $5,000 কোটি লক্ষ্যমাত্রা স্থির করলেও বর্তমানে টালমাটাল পরিস্থিতির কারণে এই লক্ষ্যমাত্রা কমিয়ে $3,400 কোটি পুনর্নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ লক্ষ্যমাত্রা কমেছে $1,600 কোটি। রপ্তানি আয় কমে যাওয়া এবং অর্ডার বা ক্রয়াদেশ কমে যাওয়ার প্রভাব পড়েছে গার্মেন্টস শ্রমিকদের উপরেও। গার্মেন্টস মালিক এবং বিশেষজ্ঞগণ বলছেন, দেশের প্রায় 25 লাখ গার্মেন্টস শ্রমিক এখন তাদের আগের মজুরির তুলনায় অর্ধেক মজুরিতে কর্মরত রয়েছেন। বিশাল সংখ্যায় শ্রমিক ছাঁটাই হচ্ছে এবং অনেক গার্মেন্টস কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ধারণা করা হয়েছিল বিশ্বব্যাপী করোনা সংক্রমণ এবং মহামারী আস্তে আস্তে কমে পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, কিন্তু পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। বাংলাদেশের গার্মেন্টস খাতের এই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করেছেন বাংলাদেশের প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম বাজদান।
গত অর্থ বছরে বাংলাদেশের গার্মেন্টস খাতের রপ্তানি কমেছে একটি বেশ বড় অঙ্কে, এ সম্পর্কে আপনার বক্তব্য কি, কেন কমেছে এবং কত মাত্রায় কমেছে?
2019-20 অর্থ বছরের জন্য তৈরি পোশাক খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $38 বিলিয়ন। তার বিপরীতে গিয়ে বছর শেষে রপ্তানি সম্ভব হয়েছে $27.9 বিলিয়ন, প্রায় $9 বিলিয়নের মতো লক্ষ্যমাত্রার থেকে কম রপ্তানি করা গেছে। আবার আমরা যদি 2018-19 অর্থ বছরের প্রকৃত রপ্তানির সঙ্গে চিন্তা করি, তাহলে 2019-20 অর্থ বছরে রপ্তানি কমেছে প্রায় $6 বিলিয়নের মতো এবং সামগ্রিক ভাবে শতাংশের হিসেবে রপ্তানি কমেছে প্রায় 18% মতো। কিন্তু এর একটা বড় কারণ আমরা জানি যে কোভিড এর কারণে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে তৈরি পোশাক খাত। তবে এটা ঠিক যে কোভিড এর আগে থেকে রপ্তানির ক্ষেত্রে কিন্তু কোন মাসে আমরা নেতিবাচক পরিস্থিতি দেখেছি, তবে কোভিড শুরু হবার পর থেকে বিশেষ করে এপ্রিল, মে এবং জুন মাসে ব্যাপকভাবে আমাদের রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তৈরি পোশাক খাতকে। তাহলে সামগ্রিকভাবে বছরটি তৈরি পোশাক খাতের জন্য একটা বড় দুশ্চিন্তার মধ্যে গিয়েছে এবং লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছনে পড়ি। দীর্ঘমেয়াদী লক্ষ্য চিন্তা করি, যেটি ধারণা করা হয়েছিল যে 2021 সালের ভিতরে তৈরি পোশাক খাতের সামগ্রিক রপ্তানি $50 বিলিয়ন উন্নীত হবে, তার বিপরীতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি $27 বিলিয়ন এবং 2021 সালে লক্ষ্যমাত্রা এখন নতুন করে ধার্য হয়েছে $34 বিলিয়ন।
এই অবস্থায় এটা সামগ্রিক গার্মেন্টস শিল্পের উপরে কতটা প্রতিক্রিয়া হয়েছে, অর্থাৎ কতটি বন্ধ হয়েছে বা কতটি আসলে কাজ নেই? কারণ গার্মেন্টস শিল্প মালিক সমিতি অর্থাৎ বিজিএম এর সভাপতি বলেছিলেন যে তারা 55% তাদের সক্ষমতা তা ব্যবহার করতে পারছেন। এখন পরিস্থিতি কি বর্তমানে?
কোভিড শুরু হবার সময়কালে আমাদের তৈরি পোশাক খাত আসলে একটা বড় রকমের চাপের ভিতরে ছিল, যখন সরকার ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানগুলো ছুটি ঘোষণা করেছিলেন, বন্ধ ছিল সবকিছু, এবং বিদেশ থেকে যখন বায়েরাও অর্ডার দিচ্ছিলেন না, উপরন্তু পূর্বে দেওয়া অর্ডারও ক্যান্সেল করছিলেন, সব মিলিয়ে সেই সময় প্রায় $3.2 বিলিয়ন মতো অর্ডার সে সময় ক্যান্সেল বা ডেফার হয়েছিল। পরবর্তীতে $1 বিলিয়ন আবার ব্র্যান্ড বায়াররা তারা পুনরায় নিতে পেরেছে, কিন্তু এই অর্ডার ক্যান্সেল হওয়া বা অর্ডার না পাওয়ার কারণে যেটি হয়েছে যে উল্লেখযোগ্য সংখ্যক কারখানা এপ্রিল, মে এই সময়কালে কাজ খুব কম পেয়েছে, যদিও ধীরে ধীরে তাদের কাজের সুযোগ বাড়ছে এবং বলা হচ্ছে এখন 50-60% ক্যাপাসিটিতে কারখানাগুলো চলছে। কিন্তু এর ফলে একটা বড় সংখ্যক শ্রমিককে একটা দীর্ঘকালীন কাজের বাইরে থাকতে হচ্ছে, অথবা তাদেরকে তাদের প্রযোজ্য মজুরির থেকে কম, প্রায় 65% মজুরি এবং কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও কম মজুরিতে তাদেরকে কাজ করতে হচ্ছে। অবশ্য এক্ষেত্রে সরকারের যে ঘোষিত প্রণোদনা সেটি ব্যবহার করে প্রথম দু মাসে, বিশেষ করে এপ্রিল এবং মে মাসের বেতন শ্রমিকদেরকে দেওয়া গেছে এবং এখন জুন মাসের বেতনেরও কাজ চলছে। কিন্তু এটা ঠিক যে ভাবা হয়েছিল যে ইউরোপের বা আমেরিকার মতো দেশগুলোতে কোভিড এর সংক্রমণটা দ্রুত কমে আসবে এবং তাদের দোকানপাট তারা খুলতে শুরু করবে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই দেশগুলোতে সেভেন ওয়েভ এর কোভিড শুরু হবার কারণে আবার দোকানপাট বন্ধ হয়ে যাওয়া বা অর্থনৈতিক কর্মকাণ্ড আবার পুনরায় স্রোত হয়ে গেছে। ফলে সেই সাপেক্ষে আমাদের এখান থেকে পণ্যের চাহিদা পুনরায় আবার স্রোত হতে শুরু করেছে। ফলে আমাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে যে তৈরি পোশাক খাতের পুনরায় ফিরে যাওয়ার প্রক্রিয়াটা যতটা দ্রুত ভাবা হয়েছিল শুরু হতে পারে, এখন মনে হচ্ছে যে এই প্রক্রিয়াটা আরো দীর্ঘতর হবে। এর ফলে উৎপাদন পর্যায়ে যেমন কর্মঘাটতি থাকবে, শ্রমিক লেঅফ বা ছাঁটাই হবার সংখ্যা বাড়বে, শ্রমিকের মজুরিতে অলরেডি কাটছাঁট করছে সেটা আরো কমে যেতে পারে এবং শেষে এমন হতে পারে ক্ষুদ্র মাঝারি আকারের সাব-কন্ট্রাক্টিং অনেক কারখানা যেগুলো বেশ কিছু বন্ধ হয়েছে আরো হয়তো সামনে সেটা বন্ধ হতে পারে যদি ব্যাংক বাহকের দিক থেকে পর্যাপ্ত অর্ডার সামনের দিনে না পাওয়া যায়।
বলছিলেন সিপিডির ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বিশেষজ্ঞগণ বলছেন করোনা পরিস্থিতির বিশাল ধাক্কা সামাল দিতে এবং আগের অবস্থায় ফিরে আসতে বাংলাদেশের গার্মেন্টস খাতকে আরো হয়তো অনেক দিন অপেক্ষা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে বিকল্প চিন্তাও করতে হবে নীতি নির্ধারকদের। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমি সামি আহমেদ। আমরা ওয়াশিংটন স্টুডিও থেকে রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই সোমবার থেকে শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 7:30, বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30। শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,350 কিলোহার্টস, মিডিয়াম ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,700 কিলোহার্টস এবং 12,030 কিলোহার্টসে। এ অনুষ্ঠান পুনঃপ্রচার হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7:00। মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ড 1575 কিলোহার্টসে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বন্ধ রেল পরিষেবা। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে আগামী আগস্ট মাস পর্যন্ত কোনো ট্রেন চলাচল সম্ভব নয়। তবে ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন তারপরও রেল পরিষেবা স্বাভাবিক হবে কিনা সন্দেহ রয়েছে। তবে রেল ইতিমধ্যেই করোনা পরবর্তী পরিস্থিতি সামলাতে উঠে পড়ে লেগেছে। এর মধ্যে একটি বড়সড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেল ইতিমধ্যেই পোস্ট কোভিড কোচ বানাতে শুরু করেছে। যাত্রীদের করোনা সংক্রমণ থেকে বাঁচাতে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল। এই কোচে একাধিক সাবধানতা অবলম্বন করা হবে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে যাত্রীদের যত বেশি সম্ভব সুরক্ষা দিতে চাইছে ভারতীয় রেল। জানা যাচ্ছে আপাতত কয়েকটি রুটে চলবে এই পোস্ট কোভিড কোচ, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হলে ধীরে ধীরে বহু রুটে এই কোচ নামাবে রেল। করোনা সংক্রমণ থেকে যাত্রীদের বাঁচাতেই এই কোচ বিশেষভাবে ডিজাইন করা হচ্ছে বলে ভারতীয় রেল সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন।
সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন এখন শোনা যাক।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের আয়োজনে। আজ আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে ফটো সাংবাদিক শহীদুল আলম। শহীদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের এই আয়োজনে। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে বিশ্ব দরবারে সমালোচনা হচ্ছে এবং সেটি হচ্ছে এই সাম্প্রতিক সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে। আপনার মন্তব্য জানতে চাই।
মেক্সিকোর পরে বাংলাদেশ সর্বনিম্ন টেস্ট করা হচ্ছে সেটার ক্ষেত্রে, তারপরে সামনে রিজেন্ট হাসপাতালের কথা তো আপনারা সবাই জানেন, এরকম একটা হাসপাতাল এতদিন ধরে চলছে, বিনা লাইসেন্সে তাকে মানে পরীক্ষা করার অনুমতি দেওয়া হচ্ছে, এবং তারা এমনকি এটাও শোনা যায় যে তারা ভাড়াতে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে রোগী আনে তাদের হাসপাতালে। এই ধরনের হাসপাতালও চলছে, অথচ গণস্বাস্থ্যের কিটের ব্যাপারে যেখানে আমরা এতটা উৎসাহী ছিলাম, সবাই ওটার জন্য অপেক্ষা করছে, সেখানে পরীক্ষার পর পরীক্ষা বিভিন্ন অজুহাতে এটাকে ঝুলানো হচ্ছে। অথচ এই মুহূর্তে বলা হয় যে 15,000 যে ক্লিনিক বা হাসপাতালের মধ্যে 10,000-এরই লাইসেন্স নেই। এই পরিস্থিতির মধ্যে এটা হচ্ছে, তার বাইরে যেটা হচ্ছে যে সেখানে পাল্টাপাল্টি দোষারোপ করা হচ্ছে। হেলথ ডিরেক্টরেট বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছে, মন্ত্রণালয় অস্বীকার করছে, হোমরা চোমরা রাজনীতিবিদ যারা যারা আছে প্রত্যেকেই তার সাথে পোজ করে ছবি তুলছেন, এবং এখন তারা অস্বীকার করছেন যে তার সাথে সেরকম কোনো সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে আমাদের নিজেদের কাছেই তো লজ্জা লাগে, বিদেশের কাছে যে আমাদের ভাবমূর্তি তো কথাই থাকে।
জি, এখানে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে গতবার আপনার সঙ্গে যখন কথা হয়েছিল সেটি ছিল বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস, এবং সেদিন আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে কতটা মুক্ত বাক স্বাধীনতা বাংলাদেশে, এবং সেদিন একটি ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, সেটি ছিল শফিকুল ইসলাম কাজলের হাত করা পড়া একটি ছবি। তো এখানে আমি দুটো প্রশ্ন আপনাকে করতে চাই। এক, প্রায় 3 মাস হতে চললো শফিকুল ইসলাম কাজল এখনো গ্রেফতার অবস্থায় রয়েছেন, এবং এই সেই মুক্ত গণমাধ্যমের প্রশ্ন আবারও জাগে।
আমাদের দেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো রয়েছে, ভয়াবহ একটা অ্যাক্ট, যেটাকে এতজন প্রতিবাদ, যেটা ব্যাপারে গণমাধ্যম এতভাবে প্রতিবাদ করেছে, এবং আমাদের বলা হয়েছিল এটাকে সংশোধন করা হবে বা এটাকে বাদ দেওয়া হবে, সেটা তো করাই হয়নি। বরং আমরা আর্টিকেল 19 এর থেকে দেখি যে এই 29 জুন, এবছরের শুরুর থেকে 29 জুন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে 111টি মামলা করা হয়েছে, এবং কাজলের কথা তো জানেনি, কাজলকে তো প্রথমে গুম করা হয়েছিল, এখন হাজতে আছে এবং তাকে বেল দেওয়া হচ্ছে। এই ধরনের স্বাধীনতার কোনো সুযোগই নেই, যারা সাধারণভাবে কথা বলতো তারা চুপ হয়ে গেছে, এবং টকশোগুলি নিয়ন্ত্রিত, মোটামুটি যেখানে আপনি যা বলার সুযোগ থাকতো না কেন, এখন তো সেগুলি নেই, সাংবাদিকদের অ্যারেস্ট করা হচ্ছে, বাচ্চা ছেলেকে ইমনের মতন একটা শিশু তাকেও অ্যারেস্ট করা হচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে তো মানে বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে তো আমাদের দুশ্চিন্তা রয়েছে।
অনেকেই বলে থাকেন, এবং সাম্প্রতিককালে আপনার বিভিন্ন মন্তব্যের কারণে বলছেন, আপনি সবসময় সমালোচনার মধ্যে থেকেছেন এবং আপনি নিজে সমালোচনা করেছেন বাংলাদেশ সরকারের, তো সেক্ষেত্রে বিভিন্ন মানুষের প্রশ্ন যে আপনি বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশ সরকারকে ঘিরে আপনার কোনো ইতিবাচক দিক রয়েছে কিনা।
আমি যদি পেতাম বুক ফুলিয়ে সেটা বলতাম, আমি খুঁজে বেড়াচ্ছি। এখন এটাই তো আমাদের দুঃখ যে যেই মানুষগুলি দেশকে ভালোবাসে, যেই মানুষগুলি বাংলাদেশকে তুলে ধরতে চায়, এবং দৃক আলোকচিত্র গ্রন্থাগার যেই প্রতিষ্ঠানটা আমরা দাঁড় করিয়েছি সেটা দাঁড় করানোই বাংলাদেশকে একটা ইতিবাচক ভাবে দাঁড় করানোর জন্য। এবং এটাও বলা দরকার, এটা ঠিক সরকারকে সমালোচনা করি, কিন্তু প্রত্যেক সরকারকে আমাদের সমালোচনা করতে হয়েছে, কারণ প্রত্যেক সরকারই আগের সরকারের চেয়ে আরেক ধাপ বেড়ে অন্যায় অবিচার করেছে। আমরা দেশের ভালো চাই।
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট আপনাকে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড দিয়েছে, আপনাকে অভিনন্দন। সাহসী সাংবাদিকতার জন্য আপনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, এবং আপনি আপনার বিভিন্ন অভিযোগ বরাবর আপনি আন্তর্জাতিক মাধ্যমে জানিয়ে এসেছেন। আপনার কি মনে হয় যে আপনার যে অভিযোগগুলো রয়েছে, যে অনুযোগগুলো রয়েছে, সেগুলো কত দূর পৌঁছেছে, কাদের কারো কানে পৌঁছেছে কিনা, এবং আপনি আপনার সাহসী সাংবাদিকতার ক্ষেত্রে কতটুকু সফল বলে মনে করেন?
এটা শুধু আমি একা না, যারা বাংলাদেশে প্রতিবাদ করেছে, অনেকেই বাংলাদেশে প্রতিবাদ করেছে, তারাই সবচেয়ে বেশি সাহস দেখিয়েছে। এটা ঠিক সারা পৃথিবীর থেকে আমরা সারা পেয়েছি, কিন্তু বাইরে যারা আছে তারা তো এরকম নির্যাতিত একটা পরিবেশের মধ্যে নেই। বাংলাদেশে যারা প্রতিবাদ করেছে তারা অনেক বেশি সাহস নিয়ে তাদের সাহস দেখাতে হয়েছে, কারণ এখানে ঠিক যে আমি কথা বলেছি কিন্তু অন্যরাও কথা বলেছে, তাদেরও গণমাধ্যমের উপরে এত চাপ, সেখানে যতটুকু বলতে পারছে সেটা নিয়ে আমাদের থাকতে হবে। তবে আমি দুটো জিনিস এখানে বলতে চাই, একটা হচ্ছে যে সিপিজে বাংলাদেশের ব্যাপারে, ইরানের ব্যাপারে, অন্যান্য দেশের ব্যাপারে যে জিনিসগুলি বলছে সেটা খুব ভালো লাগে, কিন্তু তাদের নিজেদের দেশে জুলিয়ান আসাঞ্জের ক্ষেত্রে যখন তারা তাকে দমন করে, তাকে এক্সট্রাডাইট করতে চেষ্টা করে, সেরকম মানুষকে তারা পুরস্কার দেয় না, সেটাও মাথায় রাখা দরকার।
জি শহীদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি হংকংয়ের উপরে তাদের নতুন কড়া নিরাপত্তা আইন জারি করেছে। নতুন এই নিরাপত্তা আইনে মাত্রাজ্ঞানহীন শর্ত আরোপ করে বিচ্ছিন্নতাবাদ, ধ্বংসসাধন, সন্ত্রাসবাদ বা বিদেশি কোনো দেশের সঙ্গে গোপনে যোগ সাজস্যের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এই আইন ইতিমধ্যে গণতন্ত্র আন্দোলনের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এই আইন পাশ হবার অব্যবহিত পরেই হংকংয়ের সক্রিয়বাদী নেতা জোশুয়া ওং গণতন্ত্রপন্থী দল ডেমোসিস্তর সেক্রেটারি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ান এবং দল ত্যাগ করেন। অন্যান্য নেতা যেমন নেথান ল এবং এগনেস চাও দল থেকে সরে দাঁড়িয়েছেন এবং দলটিকে বাতিল বলে ঘোষণা করেন। নতুন এই নিরাপত্তা আইনের আওতায় গত বছর হংকংয়ে আয়োজিত বহু প্রতিবাদ বিক্ষোভের জন্য শাস্তির বিধান রয়েছে, তবে তা উপেক্ষা করে ব্রিটেন থেকে চীনের কাছে হংকংয়ের সমর্পণের 23তম বার্ষিকী পয়লা জুলাইতে প্রতিবাদকারীরা রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখান। দুপুর নাগাদ হংকংয়ের পুলিশ এই নতুন নিরাপত্তা আইনের অধীনে প্রথম একজনকে গ্রেফতার করে। ওই লোকটি একটি ব্যানার বহন করছিলেন যাতে লেখা ছিল শুধুমাত্র হংকং ইন্ডিপেন্ডেন্স। নতুন এই নিরাপত্তা আইন হংকংয়ের জনগণকে স্পষ্টতই বিশ্বাসঘাতকতা করেছে এবং যে আইন চীনা কমিউনিস্ট পার্টির দেয়া আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতি পরিপূর্ণ অশ্রদ্ধা বলে বিবেচিত হবে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, চীনের কমিউনিস্ট পার্টি জাতিসংঘের রেজিস্ট্রিকৃত 1984 সালের সাইনো ব্রিটিশ যৌথ ঘোষণায় লিখিত বিবৃতিতে হংকংয়ের জনগণের জন্য 50 বছরের স্বাধিকারের প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে তারা দিয়েছে মাত্র 23টি বছর। বেজিং যখন হংকংয়ের অর্থনৈতিক রাজনৈতিক স্বাধীনতা ও তাদের উজ্জীবনী শক্তি হরণ করতে চলেছে, যুক্তরাষ্ট্র এমতাবস্থায় নীরব দর্শক হয়ে থাকতে পারে না। যুক্তরাষ্ট্র হংকংয়ের স্বায়ত্তশাসনের প্রতি অবমাননাকারী চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প হংকংয়ের উপর থেকে কিছু অব্যাহত নীতি প্রত্যাহার করে নিচ্ছেন যাতে করে কিছু ব্যতিক্রম ছাড়া হংকংকে বিশেষ সুবিধা দেয়া যায়। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, যুক্তরাষ্ট্র হংকংয়ের স্বাধীনতা প্রিয় জনগণের পাশে থাকা অব্যাহত রাখবে। ভাষা প্রকাশ, মাধ্যম এবং সমাবেশের স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতি বেইজিং এর হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র, কারণ এই সবকিছুর সমন্বয়ে হংকং এত সমৃদ্ধশালী হয়েছিল। আজ হংকং তথা চীনের স্বাধীনতা প্রিয় জনগণের জন্য তাই এটা একটা দুঃখজনক দিন। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Katie Weaver and Alice Bryant. Later, Kelly Jean Kelly will present America's Presidents. But first, here is Katie Weaver.
Egypt is experiencing a renewed social media movement against sexual abuse that led to many accusations against a single man. Cairo police arrested 21-year-old Ahmed Bassam Zaki at his home 10 days ago. The case has captured the country's attention, partly because those involved come from rich and powerful families. Women's rights activists say they hope the government's quick action signals a change in how the country deals with accusations of sexual wrongdoing. More than 100 girls and women describe meeting Zaki in person and online. Their individual accusations include rape, assault, and blackmail. Some of the accusers were children when the reported crimes took place. Activists say the case shows that sex abuse is widespread in the country. Many in Egypt had argued in the past that only poor and uneducated people carried out sex crimes. "What's before this case is totally different from what's after," said Nihad Abul Kamsen. She is head of the Egyptian Center for Women's Rights and a lawyer representing some of the reported victims. Sexual wrongdoing is a complex problem in Egypt. The country's conservative culture ties female sexual innocence to a family's social image. In courts, the responsibility of proof lies heavily on the victims of such crimes. In a statement, the public prosecutor's office said the accused man admitted to blackmailing at least 6 girls. He reportedly threatened to send sensitive images of them to their families if the girls cut off contact with him. Several attempts by the Associated Press to contact Zaki or his lawyer were unsuccessful. Amira Deeb, Egypt's popular television show host, reported on the case recently. He said he had talked with Zaki's father, a high-level official at a telecommunications company. The man reportedly said that his son dismissed the accusations. Abu Kamsen says at least 10 women have filed official reports with the police. Activists created an Instagram account, at Assault Police, to gather accusations, said Saba Kodir, a United States-based writer who helps run the account. She said there are more than 100 reports so far. "We are demanding to be listened to. We are just using what we have, lending our voices to hopefully create some kind of change," she said. A court has ordered that Zaki remain in jail while an investigation continues. The prosecutor has urged any other possible victims to make official reports. Last week, Egypt's government proposed a measure to increase protections of the identities of victims of sexual wrongdoing. Parliament is to consider the proposal. If approved, it will be sent to President Abdel Fattah el-Sisi, who can approve or reject the measure. The charges against Zaki cover suspected crimes carried out over at least 3 years. Many of the accusations on social media appear to be from students at the American International School, one of the country's costliest private high schools. Many others appear to be students at American University in Cairo. Zaki went to both schools. University officials said Zaki left the school in 2018. He apparently was admitted to the European Union Business School in Spain in an online program last year. In February, he traveled to Barcelona to study at EUBS on site. 3 weeks later, school officials suspended and later expelled him after learning of accusations against him, including some by students at the school. EUBS has since filed a criminal report in cooperation with At Assault Police to demand Spanish police fully investigate Zaki's reported actions. The head of the American University in Cairo, Francis Ricciardoni, said university policy treats sexual abuse of any kind as unacceptable. However, he said he would not comment on an ongoing case. The recent reports against Zaki led Egypt's Al-Azhar, the Sunni Muslim world's top religious center, to speak out about sexual crimes. I'm Katie Weaver.
When several students came to her office one day in 2009 with high temperatures and pain in their throats, Mary Pappas knew something was wrong. So she called the New York City Health Department. That call soon led to national action in what would become the H1N1 influenza pandemic, including the closure of some schools. Lori Combe is president of the National Association of School Nurses, or NASN. She recently told VOA that while school nurses can play an important role during any public health crisis, they are always sentinels for health in the school community. Combe explained that during a health crisis, school nurses can take on an amplified role. During the coronavirus crisis, teaching children and others how to wear face coverings and wash their hands is only a small piece of their work. As the virus picked up speed and schools closed, Combe says nurses continued to do much of their usual work while taking on new responsibilities, some of which involve planning.
School nurses are highly engaged in the physical and mental health needs of students and have expertise in emergency planning for pandemics.
Many school districts are deciding whether and how to reopen for the fall term. The planning comes as some parts of the U.S. experience sharp increases in coronavirus infection rates. President Donald Trump has been pushing for schools to reopen in the fall. He recently criticized safety guidelines set by the U.S. Centers for Disease Control and Prevention for schools to reopen. Trump said he found the guidelines impractical and too costly. The Trump administration has threatened to withhold federal money if districts do not fully reopen. Still, even when schools remain physically closed, the need for nurses' usual expertise does not disappear. For instance, during the spring term, nurses continued many of their daily duties, such as keeping in contact with parents of children with health conditions or parents who needed medical advice and resources. Some nurses even took medicines and equipment to homes of students with health conditions. When schools shut their doors, some students received no home instruction. So some nurses reached out to families and students to find out if their needs were being met. Aside from physical or mental health concerns, nurses found that many students lacked access to the internet. The need for meals continued too, so nurses helped oversee the safe processes for delivering food to students, Combs said. Around 30 million American children depend on low-cost or free school meals each day for nutrition, the U.S. Department of Agriculture reports. As schools remained closed, nurses stayed connected through local and national groups to stay informed about the virus. They also turned to state and federal health agencies for expert guidance. Janice Hogan is a nurse at Camden Hills Regional High School in Rockport, Maine. When schools in her state closed in the spring, she continued to perform some day-to-day responsibilities. But she also began taking part in video meetings with school nurses from around the country. And Hogan joined an international online group of mostly school nurses to learn what was happening in Europe's reopened schools.
So in some ways, it was an amazing time of connection for school nurses, because we were all in the same boat, but our boats were all a little bit different.
Hogan is also on a team considering the state's plans to reopen schools. Maine, which has had comparably low coronavirus infection rates, recently released its first reopening proposal. School nurses are named throughout the plan as central to the team effort, which includes administrators, teachers, transportation workers, food service, and others. Nurses nationally have been involved in these cooperative efforts, but not all schools have their own school nurse. U.S. school districts began cutting nurse staff leading up to the Great Recession of the early 2000s. Most districts did not bring the nurses back. Instead, many that were able to keep their jobs now work part-time at several different schools. A 2016 study by NASN showed that just 39% of U.S. schools employ a full-time nurse. And 25% of public schools had no nurse at all. About 35% have a part-time nurse. The American Academy of Pediatrics, or AAP, an organization of children's doctors, urges that all schools have at least one full-time nurse. A few years ago, the AAP said it would be best to have at least one nurse for every 750 students. But even now, as the coronavirus crisis continues, Many U.S. school districts have just one nurse for well over 1,000 students. Hogan said the shortage is especially troubling because many children receive their main or only medical attention from school nurses. Not much has changed since the earlier U.S. pandemics. A report by the National Institutes of Health, or NIH, on the 1918 influenza pandemic stated that officials in some cities, such as New York City and New Haven, Connecticut, chose to keep public schools open. Officials reasoned that many children would have little or no medical supervision if schools closed. They also argued that schools could be more effectively disinfected than homes. In those cities, school nurses and doctors performed daily medical inspections at schools. The nurses also educated their school communities on virus prevention, and some made home visits to inspect the health of students and families. While much has changed since the early 20th century, the need for health experts at schools during a pandemic has not. With large drops in tax revenues caused by the coronavirus pandemic, schools across the U.S. have experienced huge budget cuts. Combe finds this concerning. She said that she has already heard reports of some nursing cuts, although massive reductions have not yet happened. Combe added that some schools are looking to bring in more nurses to help with the expected workload to come. If schools reopen, there are also worries about getting necessary supplies. In the Houston, Texas area, for example, the state education agency is providing schools some personal protective equipment, or PPE. But the equipment does not include high-quality N95 face masks.
School health rooms historically have very small budgets, maybe 10, 20, 30 cents per student for a whole school year.
A congressional bill called the Nurse Act, launched in March 2018, intended to increase school nurses in underfunded schools. The bill, however, did not pass. I'm Alice Bryant.
Are you at risk of getting seriously ill from the new coronavirus? Here are some things to keep in mind. 80% of coronavirus cases are mild. Young and healthy people are at low risk. Other people and those with serious health conditions have a greater risk of serious illness or even death. If you have a cough, fever, and difficulty breathing, contact a doctor and stay away from other people. For more information, visit the World Health Organization website at www.who.int or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
VOA Learning English presents America's Presidents. Today we are talking about Chester A. Arthur. The letter A is for Allen, his middle name. Arthur took office because of an unexpected event. He was sworn in as Vice President in March 1881 under James Garfield. But only 100 days into Garfield's term, the president was shot. He suffered for months. Arthur was not close to Garfield. The two men belonged to the same party, but they had different ideas on the issues of the day. they publicly disagreed on a number of subjects. If Garfield lived, Arthur would probably not have much power in his administration. But Garfield eventually died. By this time, it was well established that if the President of the United States dies in office, the Vice President becomes the President. So in September 1881, Arthur became the country's chief executive. He served the remaining 3.5 years of Garfield's term. Historians say that, for the most part, Arthur performed ably and well. Chester Arthur was raised in the northeastern states of Vermont and New York. He was one of 8 children in his family. Their father was a religious leader and anti-slavery activist. Arthur attended college in New York, then taught school and studied law. But he never wanted to stay in a small town and live modestly. He wanted to live in New York City, work as a lawyer and public official, become wealthy, and enjoy the lifestyle of a gentleman. And that is what he did. Arthur advanced from an entry-level job in a law office to a leadership position in the military during the Civil War. After the fighting stopped, he worked in a good-paying job as a lawyer, and then accepted a top position in the government. For 7 years, Arthur served as the collector of the Port of New York. His job involved supervising 1,300 people. They collected large amounts of money that came from taxes on imported goods. The job had a political element, too. It was under the control of a U.S. senator from New York, Roscoe Conkling. Conkling was known as a Republican Party chief who traded political support for financial and other benefits. Arthur was never found guilty of accepting money or gifts in exchange for the help of his office, but he was closely linked to Conkling's political machine. When Rutherford B. Hayes became president in 1878, he tried to fight corruption in government jobs. He targeted Conkling and Arthur. Arthur's position as the collector of the Port of New York was one of the issues in the election of 1880. President Hayes had suspended Arthur from the job. To get it back, Arthur and Conkling supported an effort to re-elect former president Ulysses S. Grant. But another candidate won the Republican Party's presidential nomination, James Garfield. Garfield and Arthur were not natural allies. Although they were both Republicans, they represented different points of view. Political leaders hoped to unite the party. So when Garfield was chosen as the presidential candidate, they added Arthur as the vice presidential nominee. The effort to unite the party worked well enough to win the election, but relations between the two men were uneasy. One of Garfield's first acts was to appoint someone for Arthur's old job in New York. The new president wanted someone who was not loyal to Conkling, so he gave the position to one of his supporters instead. In protest, Conkling resigned from the Senate. But then events took an unexpected turn. Garfield was shot by a mentally unbalanced man who believed the president owed him a government job, and Chester A. Arthur became president. When Arthur took office, he had the public image of being an experienced political operator. Most people believed he cared only about supporting the aims of a small part of the Republican Party. Instead, President Arthur took an independent position on several issues. In opposition to most of his party, Arthur supported legislation to reform the country's civil service. It aimed to clean up corruption in government and took away some of the ability of politicians to give government jobs to their supporters. To be fair, in the short term, the act helped Arthur's party. Arthur also broke with the Republican Party leadership to support a reduction in tariffs. And he strongly argued to limit spending federal money on projects that helped only a few areas or businesses. Instead, he wanted to cut taxes so more people would profit from the government's surplus. Finally, Arthur vetoed an anti-immigration act from Congress. The measure proposed banning Chinese immigrants for 20 years. Arthur argued that the Chinese had improved the American economy by helping build a railroad across the country. He also did not want to hurt potential trade with China. However, when Congress offered to ban Chinese immigrants for only 10 years, Arthur agreed. In addition, his administration banned immigrants who were considered poor, criminal, or mentally insane. Perhaps Arthur's most memorable act as president, however, was to redecorate the White House. He did not like its appearance inside, so he asked one of New York's top designers, Louis Tiffany, to make the home brighter and more stylish. In the newly remodeled rooms, Arthur held parties with fine food and drink for elite guests. He was known as the gentleman boss. Observers then and now say that Arthur served well as president. He was a solid leader after the difficult years of the Civil War and Reconstruction. But Arthur did not live much beyond his presidency. Shortly into his term, he learned he had a serious kidney disease that would likely kill him. As a result, he did not try hard to get reelected. Instead, after finishing his term, he returned to his home in New York. Arthur tried to work as a lawyer, but he soon became too sick. His wife had died of malaria before he became president, and he liked to spend his free time fishing or with friends instead of with his children. But in his last months, he could not enjoy those activities either. He died at home at the age of 57. I'm Kelly Jean Kelly.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.